তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک برندو جے جکھنے آمدر کے دیکھ چھین دورے و کچھے دیشے بیدیشے সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আজও আমরা আমাদের এই এপিসোডের মধ্যে বিভিন্ন আলোচনা শুনব একটি টপিক নিয়ে, এবং আমাদের সাথে নাতকা ইসলাম ভাই আছেন, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আছেন। আসেন আমরা সবাই শুরুতে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দুরুদ শরীফের ফজিলত তো আমরা প্রতিনিয়ত এই মাদানী চ্যানেলের মাধ্যমে শুনে যাচ্ছি, জানছি, শুনছি, এবং অনেকে তো মুখস্থ করে ফেলেছি অনেক দুরুদ শরীফের ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুন। তো এখন আমরা হয়তোবা অনেকে এরকম হতে পারে যারা আমরা নিয়মিত দুরুদ শরীফ পাঠের অভ্যাসকে এখনও গড়তে পারিনি, তো তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আসুন আমরা চেষ্টা করি। আমরা আজ থেকে নিয়ম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিয়মিত দুরুদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, হয়তো অনেকে অধিক হারে দুরুদ শরীফ পাঠটা কতটুকু পড়লে অধিকাংশ হবে এই বিষয়ে অনেকে জানেন না, তো আসুন আপনাদেরকে এই বিষয়ে বলছি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া নেক আমল রিসালার মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন, আপনি কি আজ 313 বার দুরুদ শরীফ পাঠ করেছেন? আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, 313 বার দুরুদ শরীফ পাঠের বিষয়ে বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরুদ শরীফ পাঠ করবে সে অধিক হারে দুরুদ শরীফ পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুবাল্লিগ নাতখা। তো আমার ডান দিকে দেখতে পাচ্ছি আমাদের আপনাদের পছন্দের, আমাদের সবার মোহাম্মদ জুনাইদ আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে জুনাইদ ভাইকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমার বাম পাশেও দেখতে পাচ্ছি আমাদের মুবাল্লিগ মোহাম্মদ কামরুজ্জামান আত্তারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। কামরুজ্জামান ভাইকেও অনুষ্ঠানে অভিনন্দন, শুভেচ্ছা। তো দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই কালাম শুনব। কালাম আমরা জুনেদ ভাইয়ের কাছে শুনব। তার পূর্বে কোরআনুল করিমের তিলাওয়াত শ্রবণ করব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। খলাকা আল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان
ما شاء الله দর্শকবৃন্দ আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম আসলে কুরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে মুমিনদের মুসলমানদের অনেক বড় একটি অন্তর প্রশান্তিকারী কিতাব তো দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয় নিয়েছি সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের বিষয় হচ্ছে আরশের ছায়া কার জন্য হ্যাঁ দর্শকবৃন্দ আরশের ছায়া কে অর্জন করবে কে তার আমলকে শুধরিয়ে নিয়েছে কে আরশের ছায়া পাওয়ার জন্য দুনিয়াতে থেকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করেছে কে আল্লাহ তাআলার ভয়ে নিজের অন্তরকে ভীত রেখেছে কে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা ও আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করেছে তাদের জন্য। শুনবো এর ডিটেলস এবং বিস্তারিতভাবে আমরা আলোচনা আরশের ছায়া। কার জন্য মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের কাছে আমাদের মাঝেই আছেন, তার পূর্বে আসুন আমরা আমাদের জুনায়েদ ভাইয়ের কাছে যাব এবং হামদে বাড়ি তালা শুনব।
করি
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, শুনলাম খুবই সুন্দর এবং হৃদয় কারা হামদে বাড়ি তালা, আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা। দর্শকবৃন্দ, আরশের ছায়া কার জন্য? আসুন আমরা মুবাল্লিকের কাছ থেকে শুনব। শুরুতেই দর্শকদের কল, মেসেজ, কমেন্ট আমরা নিয়ে থাকি বিভিন্ন অনুষ্ঠানে, তবে আজ আমরা কিছু আলোচনা করব, আপনারা শুনবেন, এরপর অবশ্যই আপনাদের কমেন্ট আমাদেরকে জানাবেন। জি কামরুজ্জামান ভাই।
আলহামদুলিল্লাহ রবিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। আরশের ছায়া কারা পাবে? যদি আমরা প্রথমত কোরআনে পাকের দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ইরশাদ করছেন, কিয়ামতের ময়দানে কিছু চেহারা আলোকিত হবে, হাস্যোজ্জ্বল হবে, সাদা হবে, আর কিছু চেহারা এমনও আছে যাদের চেহারা কালো হয়ে যাবে, যাদের চেহারার মধ্যে গুনাহের ছাপ বসে যাবে। যাদের চেহারা আলোকিত হবে তারাই হবে নিঃসন্দেহে জান্নাতি, আর যাদের চেহারা কালো হয়ে যাবে নিঃসন্দেহে তারাই হবে হতবাগা, আর তাদের জন্য থাকবে চিরস্থায়ী জাহান্নামের আবাস। তো প্রসঙ্গ হচ্ছে আরশের ছায়া কারা পাবে। প্রথমত আমরা যদি আরশ এর শাব্দিক ব্যাখ্যা করতে চাই, আরশ এর শাব্দিক অর্থ হচ্ছে মাচা, ছাদ। তো আরশ এমন একটি জিনিস আমরা শুনেছি কিয়ামত সংগঠিত হবে। তো কিয়ামত সংগঠিত হওয়ার পর এই জমিন তামাতে পরিণত হয়ে যাবে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন, এখন আমাদের জমিনের মধ্যে উঁচু নিচু একটু ডিলা অনেক ধরনের জমিন আছে, কিন্তু কিয়ামতের ময়দানে সমগ্র জমিন সমতল হয়ে যাবে, এক হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে তামার নেই হয়ে যাবে। তো আর মাথার অতি নিকটে, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, কেউ বলে সোয়া গজ, কেউ বলে অনেক নিকটে সূর্য থাকবে, আর ওই সূর্য তার আলোক রশ্মি ছড়াতে থাকবে। যার উত্তপ্ত প্রভাব জমিনের মধ্যে পড়বে, অর্থাৎ কিয়ামতের হাশরের ময়দানে পড়বে, আর সকল মানুষ নাফসি নাফসি করতে থাকবে এর ভয়াবহ তাপের কারণে। আর কিতাবের মধ্যে এমনও বর্ণিত আছে যে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আর কিয়ামতের ময়দানের অবস্থাটি এরূপ হয়ে থাকবে যে মানুষ গুনাহের কারণে নিজ নিজ অবস্থায় কারো বা ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো বা ঘাম গলা পর্যন্ত হবে, আবার কেউ বা নিজ ঘামে সে সাঁতরাতে থাকবে। এত কঠিন অবস্থার সম্মুখীন হবে হাশরের ময়দানে। তো যেহেতু মাথার অতি নিকটে সূর্য থাকবে, এর মুক্তির উপায় কী? তো কিতাবের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তো আরশ কী? আরশ হচ্ছে একটি ছাদ মাছা যার নিচে মুমিন বান্দারা ছায়া পাবে, যার নিচে মুমিন বান্দারা জায়গা পাবে, আর ওই আরশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমবেত হবেন। এখন কিভাবে হবেন আল্লাহ পাকই ভালো জানেন। তো প্রসঙ্গ আছে আরশের ছায়া কারা পাবে। কিতাবের মধ্যে বর্ণিত আছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ইয়াউমাল কিয়ামা তাহতা আরশিল্লাহি ইয়াউম লা যিল্লা ইল্লা যিল্লাহু, যে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তবে তিন ধরনের ব্যক্তি এমন আছে যারা আরশের ছায়া পাবে, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ফারাজা আন মাকরুবি উম্মতি, যারা আমার উম্মতের পেরেশান দূর করবে, ওয়ামান আহিয়া সুন্নতি, যারা আমার সুন্নতকে জীবিত করবে, ওয়ামান আকসারু সলাত আলাইয়া, আর যারা আমার উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবে। প্রথমত হচ্ছে যারা আমার নবীর উম্মতের পেরেশান দূর করবে। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত শুনে থাকি মুসলমানদের দুঃখ দুর্দশা পেরেশান দূরীভূত করার কী ফজিলত ও উপকার রয়েছে। তো এর মধ্যে একটি উপকার এটিও আছে যে আল্লাহ পাকের আরশের ছায়া পাওয়া যাবে। আর দ্বিতীয়ত আছে আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে কারিমাকে জীবিত করা। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের শাইখ তরিকাত আমিরে আহলে সুন্নাত আমাদেরকে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ দিয়েছেন, আর এই পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ যদি আমি নিজ থেকে বলতে চাই, এমন অসংখ্য বা এমন অনেকগুলো সুন্নতে কারিমা ছিল যা আমি নিজেও জানতাম না, বা অনেক আশেখানে রসুলও তারা জানতেন না, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের বরকতে আমিরে আহলে সুন্নাতের সদকায় এই সুন্নতগুলো আজ আমাদের মাঝে ছড়াচ্ছে। সেই সুন্নতের উপর আমরা আমল করছি, শাইখের তরিকার সেই সুন্নতগুলোকে জীবিত করে আমাদের মাঝে উপস্থাপন করছেন। আর নাম্বার তৃতীয় হচ্ছে ওয়ামান আকসারু সলাত আলাইয়া, আজ অধিক পরিমাণে আমার উপরে দুরুদে পাক পাঠ করবে। তো এই হাদিসে পাক থেকে আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারি যে তিন ব্যক্তি এমনও আছে যারা আরশের ছায়ায় ছায়া পাবে। তো এই ব্যতীত কিতাবের মধ্যে আসছে সাত ধরনের ব্যক্তি আরশের ছায়া পাবে।
আল্লাহু আকবার,
এখানে তো আমরা শুনলাম তিন ধরনের ব্যক্তি আরশের ছায়া পাবে, কিন্তু অন্যান্য কিতাবের মধ্যে আসছে সাত ধরনের ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া পাবে, তারা কারা? কিতাবের মধ্যে বর্ণিত আছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সাত ব্যক্তি কিয়ামতের ময়দানে ছায়া পাবে। নাম্বার এক হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, যিনি ন্যায়পরায়ণ শাসক হবে, বিচারক হবে, তার যারা তার অধীনস্থ থাকবে তার সমাজের মধ্যে ন্যায় বিচার সে প্রতিষ্ঠা করবে, সকলের হক আদায় করবে, সে যে শ্রেণীর হক না কেন, যদি আমি কোনো একজন আমার অধীনস্থ থাকে তার প্রতি আমি ন্যায় বিচার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে যে বাণী যে বিধান আমাদের দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমি আমার যারা অধীনস্থ আছে তার উপর আমি সেটা প্রয়োগ করব। তো নাম্বার এক হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, নাম্বার দুই হচ্ছে যা আরশের ছায়া পাবে তিনি হচ্ছেন ওই যুবক যার যৌবন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অতিবাহিত করে।
আল্লাহু আকবার,
একটি বিষয় হচ্ছে যে একই তো আল্লাহ পাকের ইবাদত করা, তারপর একনিষ্ঠ সহকারে, আবার সেটা যদি হয় যৌবন অবস্থায়, কেননা কিতাবের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার যৌবন অবস্থায় যে ইবাদত করা হয় এর চেয়ে অধিক পছন্দনীয় আল্লাহ পাকের কাছে কোনো ইবাদত নেই।
আল্লাহু আকবার,
অর্থাৎ যৌবন অবস্থায় বান্দা যদি ইবাদত করে আল্লাহ পাক তার ইবাদতকে পছন্দ করেন, তার মাকামকে বৃদ্ধি করে দেন, তার সম্মানকে সমুন্নত করে দেন।
আল্লাহু আকবার। কামরুজ্জামান ভাই, যৌবনের বিষয়টা বললেনই। আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে আমাদের যে যুব সমাজ আছে তাদের মাঝে কিন্তু এর অবনতি, যদি আমলের অবনতি দেখি, ইলমে দ্বীনের অবনতি, এই দিকগুলো এমনভাবে ছেঁয়েছে যে আমল তো দূরের কথা, ইসলামিক মৌলিক প্রাথমিক জ্ঞানও অনেকের মাঝে নেই।
নেই
তো মাদান চ্যানেল দর্শকবৃন্দ, এখানে যে যুবকের যুবক বয়সে আমল, এই বিষয়ে আমরা শুনলাম। আসলে আমরা একটু চিন্তা করি আমাদের আশেপাশের সমাজের দিকে, যারা আমরা যুবক আছি, আমাদের যুবক ভাইয়েরা আছেন, সবাই আমরা কি আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী, এবং কিয়ামতের দিন সে আরশের ছায়া পাওয়ার আশায় আমরা কি নিজেদের জীবন অতিবাহিত করছি? এই এই দিকে যদি আমরা দৃষ্টি আরোপ করি, তাহলে এই দিকের অবস্থা খুবই শোচনীয়। তো এই বিষয়ে আপনি কি বলবেন, কি মেসেজ দিবেন যুবকদের?
আসলে আমরা তো শুনে নিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যৌবনের ইবাদত খুবই পছন্দনীয়, কেননা যৌবন এমন একটি বিষয় আর যৌবনে একজন ব্যক্তির রক্ত টকবক করে, তথা সে চাইলে যে কাজ ইচ্ছা সে কাজই তার দ্বারা সম্ভব হয়। আপনি দেখুন, সমাজে যত অন্যায় অবিচার বিশৃঙ্খলা ফেতনা ফাসাদ হত্যা যে সব কাজগুলো করা হচ্ছে, এদের মধ্যে আমি বললাম 90% হচ্ছে যুবক। এই যুবকের মাধ্যমে এই অস্বাভাবিক কাজগুলো সম্পাদন হচ্ছে। তো যুবক অবস্থায় যদি আমি আল্লাহ পাকের ইবাদত করি, আর এ থেকে যুবক অবস্থায় বান্দার ইবাদত যেহেতু আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, কিন্তু এই অবস্থা থেকে যুবককে ফিরে আসতে হবে। আর বর্তমান অবস্থা এমনও হয়ে গিয়েছে যে মানুষ সহচর্যের কারণে, সংস্পর্শতার কারণে একজন যুবক সে আদর্শ মানুষ হিসেবে গড়তে পারে না। আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের সমাজের মধ্যে বা আমাদের পরিবেশে যারা আছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে কেউ বা বিভিন্ন সহচর্যের কারণে, বিভিন্ন সংস্পর্শতার কারণে তারা বিভিন্ন অপরাধে জড়িত হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, একজন ভালো নেককার কিন্তু তার বন্ধু হচ্ছে বদকার বা বেহায়পানা করে বা বিভিন্ন খারাপ অশ্লীল কাজে সে লিপ্ত আছে, তো দেখা দেখি ওই যুবকও তার দিকে ধাবিত হয়ে যাচ্ছে, এক পর্যায়ে সে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। তো বর্তমান যুবক এবং মানুষের গুনাহের একটি যে মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সংস্পর্শ। একজন হাদিসের বাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তোমরা উত্তম সহচর্য অবলম্বন করো। একজন মানুষ সহচর্যের কারণে সে ভালো হতে পারে, বদকার হতে পারে। উদাহরণস্বরূপ, একটি ঘটনা আমাদের শাইখের তরিকাত আমির আল্লাহ সুন্নাতে বাবা লিপিবদ্ধ করেন যে একজন ব্যক্তি বাজার থেকে কিছু আলু ক্রয় করলেন, আলু ক্রয় করার পর তিনি ঘরে নিয়ে আসলেন, তো দেখা যাচ্ছে অনেকগুলো আলুর মধ্যে বা যে কোনো ফলই হোক না কেন, অনেকগুলো আলুর মধ্যে একটি আলু নষ্ট হয়ে গিয়েছে। তো বাবা তার ছেলেকে বলল, হে বৎস, এই আলুটি তুমি ফেলে দাও। ছেলে বলল, না বাবা থাক, আজ না হয় কাল ফেলে দেব, সবেমাত্র আপনি এনেছেন, তো একটি আলু তো সমস্যা কি, রেখে দিন। তো পরের দিন দেখা যাচ্ছে একটি আলুর সংস্পর্শ পাওয়ার কারণে যেটা নষ্ট ছিল আশেপাশে আরও 4-5টা আলু নষ্ট হয়ে গিয়েছে পরের দিন। তো বাবা ছেলেকে শিক্ষা দিতে গিয়ে ইরশাদ করছেন, হে বৎস, দেখেছ একটি আলু খারাপ ছিল, নষ্ট ছিল গতকাল, কিন্তু এই নষ্ট আলুর সংস্পর্শ পাওয়ার কারণে বাকি আশেপাশে যে 4-5টি আলু ছিল সেটিও নষ্ট হয়ে গিয়েছে। এখন বৎস, তুমি চিন্তা করো, তুমি এখন ছোটো আছো, তোমার সহচর্য আছে, তোমার সংস্পর্শের বন্ধু বান্ধব আছে, তুমি তা কাদেরকে নির্বাচন করছো? তুমি যে বন্ধু নির্বাচন করছো, তুমি তো বলছো তুমি ভালো, কিন্তু তোমার বন্ধু কি ভালো? তোমার সাথে যারা উঠা বসা করে তারা কি ভালো? যদি তারা ভালো হয় ভালো, আর না হয় তাদের নেই তুমিও হয়ে যাবে। অতএব সহচর্য, সংস্পর্শ, সঙ্গ আমাদেরকে উত্তম নির্বাচন করা চাই। তো প্রসঙ্গ ছিল আরশের ছায়া কারা পাবে। তো আমরা ইতিমধ্যে শুনেছি দুইজন ব্যক্তি আরশের ছায়া পাবে, এর মধ্যে একজন হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যুবক যিনি আল্লাহ পাকের ইবাদত যৌবন অবস্থায় করে।
সুবহানাল্লাহ, শুনবো কামরুজ্জামান ভাই, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যুবকরাও আরশের ছায়া পাবে, কিন্তু তাকে কি করতে হবে, আমরা যা শুনলাম। তো দর্শকবৃন্দ, এবং ডিটেলসে আমরা কিছু যুবকদের বিষয় শুনলাম। আজকের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আমাদের যুবক সমাজ মন্দ সংস্পর্শের কারণে নিজেদের মূল আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যকে তারা ভুলে যাচ্ছে, বা উদ্দেশ্যকে ভুলে তারা অন্য পথে পরিচালিত হচ্ছে। তো এখান থেকেও আমি আমাদের মুবাল্লিগ জানিয়েছেন, সংস্পর্শকে উত্তম করতে হবে, ভালো করতে হবে, তাহলে কিন্তু আমাদের যুব সমাজ আজকের ভালো হতে পারবে, ভালো পথে যেতে হবে। একটা বিষয় হচ্ছে মন্দ সংস্পর্শ থেকে বের হয়ে ভালো সংস্পর্শেও থাকতে হবে। আর ভালো সংস্পর্শ আপনাদেরকে বলবো, আমরা শুনেছিও যে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ আমাদের জন্য, এই যুগের জন্য সবচেয়ে উত্তম পরিবেশ আমি মনে করি। আর এই যুগে, এই মহলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যারা মাদানী চ্যানেলে যারা নাত পড়ছে, কালাম পড়ছে, বয়ান করছেন, কথা বলছেন, আলোচনা করছেন, অধিকাংশই যুবক। তো দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী আজ যুব সমাজকে হাতছানিয়ে দিয়ে বলছে মাদানী পরিবেশে আসুন, নিজের জীবনকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের রঙে রাঙিয়ে জান্নাতবাসী হন, আরশের ছায়া অর্জন করুন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক দর্শকরা আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন, এবং বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদেরকে দেখছেন। আমি তাদেরকে সামিল করব যারা আমাদের সঙ্গে আছেন। আসাদ আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। আরাফাত হোসেন ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ কবির ভাই আমাদের সঙ্গে আছেন, মহিবুর আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, ইমতিয়াজ ফারুক ভাই আমাদের সঙ্গে আছেন। এরপরে আমাদের বিভিন্ন ইসলামী ভাইরা আমাদের বিভিন্ন স্থান থেকে আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আব্দুল মজিদ ভাই, মোহাম্মদ আরিফ আত্তারি, এরপর আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ অলিউর রহমান ভাই, মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপর শিবলু ভাই আমাদের সঙ্গে আছেন, সানাউল্লাহ ভাই আমাদের সঙ্গে আছেন, আব্দুল সালাম বিন হাসনাদ ভাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ শহীদুল আলম ভাই আমাদের সঙ্গে আছেন, মাদানী আইডি থেকে আমাদের সঙ্গে আছেন, জাকারিয়া হোসেন ভাই আমাদের সঙ্গে আছেন, ইমরান উদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর মোহাম্মদ কাউসার ভাই আমাদের সঙ্গে আছেন, ইসমাইল রাজা কাদরী ভাই আমাদের সঙ্গে আছেন, মুক্তার হোসেন ভাই আমাদের সঙ্গে আছেন, খায়রুল আনাম ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর সালিম খান ভাই আমাদের সঙ্গে আছেন। এরপর আমাদের সাথে বিভিন্ন ইসলামী ভাইরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন। আপনাদের সবাইকে বলবো, অপর অপর ইসলাম ভাইদেরকে শেয়ার করে দিন, তারাও যেন আমাদের অনুষ্ঠানে সামিল হতে পারেন। তো দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কল করছেন, কিছু কল নিতেই হয়, যে কিছু কল।
মাদানী চ্যানেলটা দেখতেছিলাম, তো আমি একটি গজল শুনতে চাই, প্রিয় মদিনার দূরে যাব কেমন?
মাশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল।
নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে মোহাম্মদ আসাদউদ্দিন, বের মদিনা চ্যানেল আমার কাছে খুবই ভালো লাগে, সবসময় বই দেখি, এখন আমি দেখতে চাই আপনাদের চ্যানেল, খুবই ভালো লাগে, এবং আমি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ করি, এবং আমার ঘরে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ করে, এবং সবারই আমি বলি তুমি মদিনা চ্যানেল দেখো, আমার জন্য দোয়া করেন।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে অসংখ্য রহমত দান করুন। আসলে মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যে চ্যানেলটি দেখলে দেখতেই মন চায়, কারণ এই চ্যানেল থেকে আমরা ইলমে দিন অর্জন করতে পাচ্ছি, বিভিন্ন পারিবারিক, সামাজিক বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মেসেজ আমরা পাচ্ছি, মাদানী ফুল পাচ্ছি। জি, পরবর্তী কল।
মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূলুল্লাহ, শুনিয়ে দিলে খুশি হয়েছি।
মাশাআল্লাহ, কালামও শুনতে চাইছেন আপনারা, ইনশাআল্লাহ শুনবো, সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল।
আমি শরীয়তপুর থেকে বলছি, মাদানী টেলিভিশন দেখ খুব ভালো লাগে, যেহেতু আপনারা সবাই ইসলামের আদর্শ, আপনারা কথাবার্তা আমার ছেলেরাও শুনে আমিও শুনি, আপনারা কথাবার্তা ভালো লাগে।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক, আমাদেরকে জানিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। জি, পরবর্তী কল।
আমি সিলেট থেকে বলতেছি তাহসিন আহমদ। আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় নবীর কুকিল আমি, মদিনায় আমার বাগান।
মাশাআল্লাহ, আপনি কিছুক্ষণ হামদনাথের আসরে আমাদেরকে মেসেজ করে থাকেন, এমনকি রহমতপূর্ণ প্রভাতেও আপনি মাশাআল্লাহ কালাম শোনার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন। তবে বোঝা যাচ্ছে আমাদের কিছু নিয়মিত দর্শক মাশাআল্লাহ আমাদের সব অনুষ্ঠানগুলোকে দেখেন মাশাআল্লাহ। জি, পরবর্তী কল।
রামনবাড়িয়া থেকে বলছি, মাদানী চ্যানেলটা আমার খুবই প্রিয় আর আমি নিয়মিত মাদানী দেখতেও চেষ্টা করি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাদানী চ্যানেল দ্বারা আমরা যেভাবে উপকৃত হচ্ছি, করে আমার ফ্যামিলি অনেক উপকৃত হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের সকল দর্শক এবং সবাইকে মোবারকবাদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে অসংখ্য রহমত বরকত দান করুন। আর পরিবারের পাশাপাশি আমি বলবো, আপনাদের যারা আত্মীয় স্বজন পারাপতি বেশি আছেন তাদেরকে অবশ্যই মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিন, তাদের ঘরেও মাদানী চ্যানেল লাগানোর ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। তারাও মাদানী চ্যানেল দেখে নিজেদের পরিবারকে খুব সুন্দরভাবে ইসলামিক কালচারে পরিণত করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো এই মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইলম অর্জন করে আমরাও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে যেতে পারব। তো দর্শকবৃন্দ, যেহেতু আমাদেরকে অনেকে কল করেছেন, কালামও শুনতে চেয়েছেন, তো রিকোয়েস্ট রাখতে হয়, তো জুনায়েদ ভাইয়ের কাছে যাব এবং কালাম শুনব। জি জুনায়েদ ভাই।
যার প্রিয় নাম মুস্তফা, যার প্রিয় নাম মুস্তফা, সল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আজাম দিল সারা আরশে সিজন ধরা
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর কালাম শুনলাম। আসুন আমরা আবারও আলোচনা শুনব আরশের ছায়া কার জন্য। জি কামরুল জামান ভাই,
আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে শুনেছিলাম যে সাতজন ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। তার মধ্যে দুজনের আলোচনা আমরা শুনে নিয়েছি। একজন হচ্ছে নেপরায়ণ শাসক, আর দ্বিতীয় হচ্ছে ওই যুবক যে তার যৌবন আল্লাহ পাকের ইবাদতে অতিবাহিত করে। আর প্রথমত হচ্ছে শাসক, যিনি ন্যায় বিচার ন্যায় প্রতিষ্ঠা করে সমাজের মাধ্যমে, সমাজের মধ্যে। আর ন্যায় বিচার বা ন্যায় বিচার না করার ব্যাপারে, করার ব্যাপারে হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো একজন ব্যক্তির নিগ্রান হই তথা নেতা হই তো হাশরের ময়দানে তাকে দু হাত পিছনে বেঁধে আনা হবে।
আল্লাহ,
তার উভয় হাত পিছনে বাধা থাকবে, তাকে টেনে হাশরের ময়দানে আনা হবে। এখন যদি সে দুনিয়াতে থাকা অবস্থায় তার অধীনস্থর হক সে আদায় করে থাকে, তার প্রাপ্য তাকে দিয়ে থাকে, তাহলে সে মুক্তি পাবে, আর না হয় তাকে হাত বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর নম্বর দুই হচ্ছে ওই যুবক যিনি আল্লাহ পাকের ইবাদত যৌবন অবস্থায় করে। আর নম্বর তিন হচ্ছে ওই ব্যক্তি যে মসজিদে যায়, যখন মসজিদ থেকে ফিরে আসে তার অন্তর মসজিদে লেগে থাকে, যতক্ষণ পর্যন্ত সে পুনরায় মসজিদে না যায় তার অন্তর মসজিদই থাকে। সে কাজ করে জমিনে, কাজ করে বাজারে, কিন্তু তার অন্তর আছে মসজিদে। আর নাম্বার চার হচ্ছে ওই দুজন মুসলমান যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য একসাথে মিলিত হই এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্যই পৃথক হই। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসা আল্লাহ পাকের জন্য, শত্রুতাও আল্লাহ পাকের জন্য। তো এ হলো নাম্বার চার। আর নাম্বার পাঁচ হচ্ছে ওই ব্যক্তি যিনি একা অবস্থায় নির্জনে আল্লাহ পাকের ভয়ে অশ্রুসিক্ত হই।
আল্লাহ আল্লাহ,
এটি খুবই একটি তাসাউফের বিষয়, রুহানি বিষয়। আমরা তো বাহ্যিক অবস্থায় আমরা খুব ভালোই থাকি, দেখা যাচ্ছে আমাদের মধ্যে পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, উত্তম লেবাস আছে, নামাজ পড়ছি, সকল কিছু করছি, কিন্তু যখন আমি নির্জনে যাই তখন আমার অবস্থা কী হয় সেটা আমি ভালো জানি। নাম্বার ছয় হচ্ছে এমন যুবক যাকে একজন সুন্দরী, সুরসী, রূপতী, যুবতী কন্যা আহ্বান করে কুকর্ম করার জন্য, অন্যায় করার জন্য, তখন ওই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি। বর্তমান সমাজে যুবক অবস্থায়, যুবক কেন, আমাদের সমাজে এই যে বিষয়টা একজন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ভয়াবহ একটি পর্যায়। একটি মানুষকে যখন কোনো সুন্দরী, সুরসী, রূপতী, যুবতী কন্যা আহ্বান করে অন্যায় কাজ করার জন্য, আর একজন পুরুষ, একজন যুবক এক কাজ থেকে বিরত থাকবে, এটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সমাজে। তো যিনি বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি অন্যায় কাজ করব না, ব্যভিচার করব না, ওই ব্যক্তির জন্য হচ্ছে আরশের ছায়া। যে হাদিসে পাকের ভাষা অনুযায়ী আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারি। তো ওই যুবক যে বলে আমি আল্লাহ পাককে ভয় করি। আর নাম্বার সাত হচ্ছে যে ব্যক্তি দান করে তার বাম হাতও জানে না ডান হাত কি দান করেছে, অর্থাৎ সে এমনভাবে আল্লাহ পাকের রাস্তায় দান করে তার বাম হাতও জানে না ডান হাত কি দান করেছে। এটা উদাহরণ দিয়ে দিকে বলা হয়েছে যে তুমি এমনভাবে দান করো যে পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন কেউ যেন না জানে, বাস তুমি রেজা ইলাহির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য দান করো, আল্লাহ পাককে রাজি করার জন্য দান করো। আর হাদিসের পাকের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর দেখেন, তোমাদের শরীরও দেখে না, তোমাদের বাহ্যিক অবস্থা দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর দেখেন। তোমরা যে দান করছো, তোমরা যে সাদকা করছো, আল্লাহ পাকের ইবাদত করছো, তোমার অন্তরে কী আছে। তো ওই ব্যক্তি যে দান করে কিন্তু তার বাম হাতও জানে না ডান হাত কী দান করেছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, মাদান চ্যানেল দর্শকবৃন্দ, কী ভাবছেন আপনি, কী বুঝতে পাচ্ছেন? আসলে আমরা অনেকেই নিজেদেরকে বিভিন্ন বিষয় থেকে এমনভাবে দূরে রাখি বা অনেকগুলো বিষয়কে আমরা এমনভাবে করি যে আমরা মনে করি এটাই সঠিক, আমি যা করছি, আমি যা ভাবছি, আমি যা দিচ্ছি, আমি বা শুনছি, আমি যা শুনছি তা সঠিক। কীভাবে বুঝলেন? আমরা কি কখনো কোনো আলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি আমার এটা ঠিক আছে কি না, আমি এটা করছি এটা ঠিক আছে কি না? তো দর্শকবৃন্দ, আমি বলবো যদি আমরাও আরশের ছায়ায় নিজেদেরকে রাখতে চাই তাহলে আমাদেরকে এই আমলগুলোর উপরে সঠিকভাবে আমল করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম, যে শেষে দেখুন কত সুন্দরভাবে আপনি এক হাত দিয়ে দিবেন আর এক হাতের খবর নেই যে কী দিলাম। তো নিজেদেরকে এইভাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ফানা করে দিতে হবে, নিজেকে এইভাবে আল্লাহর রসুলের সুন্নতের পথে নিজের জীবনকে সাজিয়ে নিতে হবে যেন আমার অন্যদিকে ধারণাই না হয়। দর্শকবৃন্দ, আরশের ছায়ার বিষয়ে আমি আরেকটি ইম্পর্টেন্ট আপনাদেরকে ফজিলত শোনাব। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী, যে কোনো দরিদ্র ঋণগ্রস্তকে অবকাশ দেয় বা তার ঋণ কিছুটা কম করে দিল, আল্লাহ পাক তাকে তার আরশের ছায়ায় স্থান দান করবে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ একবার। দর্শকবৃন্দ, শুনলেন আরশের ছায়া? আজ আমরা আমাদের সমাজের দিকে যদি দেখি, আমাদের সমাজে কিছু এক প্রকার লোক থাকেন যারা ঋণ দেওয়ার পর ওই দরিদ্র মানুষটি যখন ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়ে বা দেরি করে, তখন ঋণদাতার আচরণ পরিবর্তন হয়ে যায়। এমনকি মানসিক মানুষ যে এই ধরনের আচরণ করতে পারে তার অবস্থা দেখে অনেক মানুষও তার অন্তরে এই ব্যথা অনুভব করে এবং সেও ঋণ চাওয়া থেকে, যদিও বা ঋণ না চাওয়াটাই উত্তম যতটুকু পারা যায় আল্লাহ তাআলার দয়ায় বা নিজের প্রচেষ্টায় নিজেকে রাখা, তবে একটা ব্যক্তি যখন ঋণ নিয়েছে তো ঋণদাতার উচিত তার প্রতি দয়া করা, তার প্রতি তাকে কিছু সময় দেয়া যে সে ঋণকে পরিশোধ করতে দেরি করছে, তাকে আমি কিছু সময় দিই।
হাদিসে পাকের মধ্যে আছে,
জি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সৎকার সওয়াব 10 গুণ দেখেছি, যা আমরা কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে শুনেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কর্জ ঋণের প্রতিদান 18 গুণ দেখেছি। আমি যদি আল্লাহ পাকের রাস্তায় সদকা করি সেটা হবে 10 গুণ, কিন্তু যদি আমি কোনো অভাবীকে বা কোনো প্রয়োজনবোধ ব্যক্তিকে ঋণ প্রদান করি এর প্রতিদান হবে 18 গুণ।
দর্শকবৃন্দ, তো দেখলেন তো, কারণ আমাদের সমাজে আজ আমরা যদি দেখি আমাদের অনেক এমন দরিদ্র মুসলমান ইসলামী ভাই বোনরা আছেন যারা ঋণের মাধ্যমে কিছু সহযোগিতা অর্জন করেন, তারপরও কারো কাছে হাত পাতেন না যে আমি ঋণ গ্রহণ করব তবে হাত পাতব না। আর সেই ঋণ নিয়ে যখন তারা ঋণকে পরিশোধ করতে কষ্টে পড়ে যান, তো ঋণদাতা যখন তাদেরকে মোহলত দিবে, অবকাশ দিবে, সময় দিবে, তো আল্লাহ তাআলা তাদের জন্য কেমন নিয়ামত রেখেছেন। দর্শকবৃন্দ, শুনুন শুনুন, যেমন প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দরিদ্রদের অবকাশ দেয়, অর্থাৎ যে ঋণ নিয়েছে এবং বা তার ঋণ ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে ওই দিন তার আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ।
অন্য এক বর্ণনায় রয়েছে, যে দরিদ্রকে অবকাশ দেয় বা তার ঋণ ক্ষমা করে দিল, আল্লাহ পাক তাকে তার আরশের স্থান দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, তো আমরা কি যারা ঋণদাতারা আছি, ঋণ প্রদান করছি, ঋণ মানুষদেরকে দিচ্ছি, আমরা কি পারি না তাদের প্রতি কিছু সহজ করে দেওয়ার জন্য, তাদেরকে কিছু সময় দেওয়ার জন্য বা তাদেরকে ঋণ একেবারে মাফ করে দিতে? তো আসুন দর্শকবৃন্দ, যাদের আরশের ছায়া প্রয়োজন, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো শুনলাম এবং যে এখন আমরা যা শুনলাম, সবগুলোর উপরে নিজেদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরিপূর্ণতার সাথে আমল করি, আল্লাহ তাআলা চাহে তো আমরাও কিয়ামতের দিন আরশের ছায়া অর্জন করতে পারব। আরও অনেক বর্ণনা রয়েছে আরশের ছায়া পাওয়ার বিষয়ে। দর্শকবৃন্দ, তো আমরা শুনতে থাকব এবং পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা এগুলো বিষয়ে শুনব। অনেকেই আমাদের দর্শকবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কমেন্ট করছেন এবং মেসেজও করছেন বিভিন্ন জায়গা থেকে। মোহাম্মদ ফারুক ভাই আমাদেরকে মেসেজ করছেন, কমেন্ট করে যাচ্ছেন, এবং মোহাম্মদ আবু সাঈদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদের সঙ্গেই থাকুন যারা আমাদের কাছ সঙ্গে আছেন। এরপর আমাদেরকে একজন মেসেজ করেছেন যে আমি জুনায়েদ ভাইয়ের কণ্ঠে একটি সুন্দর আমিরুল সুন্নতের মানকাবাত শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হব। আমাদের সঙ্গে থাকুন দর্শক, রহমতপূর্ণ প্রভাতে আজ আমরা যে ইম্পর্টেন্ট বিষয়ে শুনছি সে বিষয়ে যদি আপনাদের কোনো মেসেজ থাকে আমাদেরকে করতে পারেন। এরপর আমাদেরকে আরও বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখছেন, সৌদি আরব থেকে দেখছিলাম, আমার প্রশ্ন হচ্ছে আরশের ছায়া পাওয়া থেকে কারা বঞ্চিত হবে, এ বিষয়ে কিছু বলতেন। দর্শকবৃন্দ, আসলে যে আমলগুলো আমরা শুনলাম যে এই আমলগুলো যেন আমরা, এই আমলগুলো যখন আমরা অর্জন করব, এই আমলগুলো যখন আমরা করতে সক্ষম হব, আল্লাহ তাআলা এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করে ফেলব, আমরা আরশের ছায়া পাব। কিন্তু কিছু এমনও হতভাগা আছে যারা এই আমলগুলো করবে না, তারা কিন্তু আরশের ছায়া থেকে বঞ্চিত হবে। এভাবে আরও বিভিন্ন রিওয়ায়েত আছে, ইনশাআল্লাহ আমরা শুনব। তার পূর্বে এক ইসলাম ভাই যেহেতু আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন আমিরুল সুন্নতের মানকাবাত শুনতে, আমরা সংক্ষিপ্ত ইনশাআল্লাহ মানকাবাত শুনব।
প্রিয় মদিনা দূরে যাব কে মন ভরে, মদিনা বহু দূরে, মদিনা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, মুর্শিদা মারা তার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার, আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার,
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ শুনেছি, চলুন আমরা শেষ কিছু আলোচনা কামরুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনবো, এরপরে অনুষ্ঠান থেকেও আমাদেরকে বিদায় নিতে হবে। জি কামরুজ্জামান,
যে আমরা শুনছিলাম আরশের ছায়া কারা পাবে, তো এখানে একটি প্রশ্নের উত্তর আমি প্রথমে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, বিভিন্ন হাদিসের পাকের মধ্যে এসেছে যে আরশের ছায়া কারা পাবে, কোনো কিতাবে আসছে একজন আরশের ছায়া পাবে, কোনো কিতাবে আসছে তিনজন আরশের ছায়া পাবে, কোনো কিতাবে আসছে সাতজন আরশের ছায়া পাবে, আবার কোনো কিতাবে এসেছে যেটা আপনি এখন ইশাদ করলেন, যারা কর্য যিনি গ্রহণ করেন তাকে হালকা করে দিবে সে আরশের ছায়া পাবে। এই যে বিষয়গুলো, এর সমষ্টি উত্তর হচ্ছে যে এক এক হাদিসে পাকে এক একভাবে আরশের ছায়া পাবে বর্ণনা এসেছে। এর কারণ হচ্ছে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিস্থিতি দেখেছেন সে পরিস্থিতি অনুযায়ী হাদিসে পাক ইরশাদ করেছেন। যেমন কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কোন কাজ উত্তম, কোনো হাদিসে পাক এসেছে মুসলমানদের সদকা করা, কোনো হাদিসে পাক এসেছে মুসলমানদের খাবার খাওয়ানো, কোনো হাদিসে পাক এসেছে পিতা মাতার খেদমত করা, কোনো হাদিসে পাক এসেছে মুসলমানের অভাব দূর করা। এই যে বিভিন্ন হাদিসে পাক বিভিন্ন প্রেক্ষাপট এসেছে, এগুলোর উত্তর হচ্ছে যে সময় যে অবস্থায় যার জন্য যেটা প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই ইরশাদ করেছেন যে তারা আরশের ছায়া পাবে। এই ব্যতীত এছাড়াও আরও কিছু ব্যক্তি আছে যারা আরশের ছায়া পাবে। এর মধ্যে আরও একটি কিতাবে আসছে যে তাওরাত শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওয়াহি নাজিল করলেন যে হে মুসা, যে ব্যক্তি সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এবং আমার দিকে আহ্বান করবে আমি তাকে আরশের ছায়া দান করবো।
সুবহানাল্লাহ,
যে তাওরাত শরীফে এসেছে হাদিসে পাকের মধ্যে আমরা পেয়েছি। তো আরশের ছায়া সেই পাবে যে নেকির দাওয়াত দিই, আরশের ছায়া সেই পাবে যে সাত ব্যক্তি আমরা শুনেছি, আরশের ছায়া সেই পাবে যে অধিকারে দুরুশ পাঠ করেছি। এই যে ব্যাপক বিষয়ে আরশের ছায়া পাবে, তারাই হচ্ছে আরশের ছায়া পাবে। আরশের ছায়া, আর সবচেয়ে বড় কথা হলো যে আরশের ছায়া সেই পাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত পাবে। কারণ প্রথমত হচ্ছে আরশ, আরশের ছায়ার নিচে যারা জায়গায় পাবে তারাই কামিয়াবি হবে। কারণ কিতাবে আসছে আরশের ছায়া ভিতরে কোনো ছায়া থাকবে না, তার মানে যারা আরশের ছায়ার জায়গা পাবে তারাই হবে কামিয়াবি। আর যদি আমরা বলতে চাই যে কিয়ামতের অবস্থা কত ভয়ানক হতে পারে, কারণ আরশের ছায়া কেন প্রয়োজন, কিয়ামতের আলোচনা আসলে আরশের ছায়া আসে, কেননা কিয়ামতের ময়দানের সাথে আরশের ছায়া রিলেটেড, সম্পৃক্ত। কারণ আরশের ছায়া ভিতরে তো কোনো ছায়া থাকবে না। তো কিতাবের মধ্যে আসলাম আমরা তো শুনেছি যে সেই আরশের ছায়া পাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত পাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে পেরেশান দূর করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিকারে দুরুশি পাঠ করবে। তো কিয়ামতের ময়দানে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দাদের সাফায়াত করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, আরশের ছায়া দান করবেন, হাউজে কাউসারের পানি দান করবেন, ফুল সিরাত অতিক্রম করাবেন। কেন আরশের ছায়া তারাই পাবে যারা নবীর উম্মত, নবীর আশিক রসুল, নবীর সাফায়াত পাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। একমাত্র অবস্থা এত শোচনীয় হয়ে যাবে, আমরা শুনেছি কিতাবের মধ্যে, কিতাবের মধ্যে পড়েছি যে সকল নবী নাফসি নাফসি করবে, সকল মানুষ নাফসি নাফসি করবে, অর্থাৎ আমার জান, আমার জান, আমি কিভাবে মুক্তি পাবো, আমি কিভাবে রেহাই পাবো, আমি কিভাবে নাজাত পাবো। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতি উম্মতি বলবে। আল্লাহ হযরত বলেন না, কেহেঙ্গে অর নবী ইযহাবু ইলা গায়রি, মেরে হুজুরকে লবে পার আনা লাহা হুকা। হাশর ময়দানে সকল আম্বিয়ে কারাম বলবেন ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্যের নিকট যাও, অন্যের নিকট যাও, মেরে হুজুরকে লবে পর আনা লাহা হোগা। একমাত্র আমার প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সেই ব্যক্তি যার মুখে হবে আমি তোমাদের জন্য যথেষ্ট, হে উম্মত আমি তোমাদের জন্য যথেষ্ট। এই জন্য প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করা, তার প্রতি সন্তুষ্ট হওয়া, তাকে আমাদের প্রতি সন্তুষ্ট করা উত্তম একটি কাজ। যদি আমরা তাকে সন্তুষ্টি করতে না পারি, রাজি করতে না পারি, আল্লাহ হযরত বলেন না বা খুদা খুদা কা ইয়াহি হাদার নেহি ওর কোই মাফারে মকর, যে ওয়াহা সে হো এহি আকে হো যে ইয়াহা নেহি ওয়াহা নেহি।
আল্লাহ আল্লাহ,
আল্লাহ হযরত বলেন, কসম করে বলছেন বা খুদা খুদা কা ইয়াহি হাদার নেহি ওর কোই মাফারে মকর। আরে খুদার কসম করে বলি, রসুলের দরবার তো এমন দরবার যে দরবার ভিতরে তো অন্য কোনো দরবার নেই, যেই দরবারে গিয়ে আমি আশ্রয় নেব, যেই দরবার গিয়ে আমি প্রশ্রয় নেব, যেই দরবারে গিয়ে আমার ছায়া নেব, কোনো দরবার নেই। আরে আল্লাহকে রাজি করতে চাও, তাহলে প্রথমে রসুলকে রাজি করে নাও। যদি রসুলকে রাজি করতে না পারো, যে ওয়াহানিহি ওয়াহানিহি, যে ব্যক্তি রসুলকে রাজি করতে পারে নাই সে আল্লাহকে রাজি করতে পারে নাই। হাশরের ময়দানে ছায়া পাওয়ার জন্য, হাশরের ময়দানে সাফায়াত পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করা একান্ত জরুরি।
আসলে দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আমরা রহমত বরকত আল্লাহ তাআলার দয়া অর্জন করতে চাইলে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে যদি আমরা ওসিলা পেশ করি, যদি বা আল্লাহ তাআলা ওসিলার মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা চাইলে ডাইরেক্টলিও মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলার দরবার এমন রহমতে ভরপুর, এমন দয়ার ভাণ্ডার। তো আল্লাহ তাআলা তারপর পছন্দ করেন যে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলী বা আলী ওয়াসাল্লামের ওসিলা দিয়ে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ক্ষমা প্রদান।
কিন্তু সাফায়াতের বিষয়টা এমন বিষয় যে অন্যান্য বিষয় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলা ছাড়াই ক্ষমা করে দেন, কিন্তু সাফায়াতের বিষয় এমন বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সাফায়াত করবে না আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন না। অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য একটাই রাস্তা, নবী পাকের সাফায়াত। যদি সাফায়াত করে তাহলে সে জান্নাতে যেতে পারবে।
সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারে শেষ পর্যায়ে, আবারও পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আসব, থাকব। আসুন সালাতু সালামের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শেষ করি।
ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাম عرش کا کعبہ مدینہ فرش کا
اللهم امين سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।